দাও ইখলাস এমন মোরে
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله دوريو كاته দেশেও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। আমরা জানি মাদনি চ্যানেলের দর্শক ও শ্রোতা যে মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব। সমাজ ছাড়া মানুষ চলতে পারে না, পরিবার ছাড়া মানুষ চলতে পারে না। আর এই পরিবার ও সমাজে বসবাস করতে গিয়ে মানুষকে নিত্য নতুন সমস্যায় পড়তে হয়, নানাবিধ জটিলতার মধ্যে মানুষকে পড়তে হয়, শিকার হতে হয়। এর মধ্যে রয়েছে নানান ব্যাধি, তন্মধ্যে একটি ব্যাধি রয়েছে আর তা হচ্ছে মানুষকে কষ্ট দেয়া, মুসলমানকে কষ্ট দেয়া। আর আজ আমাদের আলোচ্য বিষয় রয়েছে মুসলমানকে কষ্ট দেবেন না। চলুন প্রথমে আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দুরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে, লর্ড অফ ব্লেসিংস রিসাইটিং দুরুদে পাক আপন বিলাভড প্রফেট সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তন্মধ্যে হতে একটি ফজিলত চলুন আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি, যেমনটি আল কুরবাতু ইলা রব্বিল আলামিন লি ইবনে বাশিক ওয়াল কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি সারা দিনে 50 বার দরুদ শরীফ পাঠ করে আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফাহা করব, অর্থাৎ তার সাথে করমর্দন করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মাদনী চ্যানেলের দর্শক ও শ্রোতা, হাদিসে পাকের রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দেন হিজ অ্যাকশন, মুসলমানের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। সো লেটস মেক সাম গুড ইন্টেনশন বিফোর ওয়াচিং দিস প্রোগ্রাম। ভালো ভালো কিছু নিয়ত করে নিই আমরা, যে ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার সন্তুষ্টির নিমিত্তে এই প্রোগ্রাম আমরা দেখব, শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামের সঙ্গেই থাকব এবং এই প্রোগ্রাম থেকে যে সকল শিক্ষণীয় মাদানী ফুল আমরা অর্জন করব সেই ফুলগুলোকে হৃদয়ের ফুলদানিতে আমরা সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব, অর্থাৎ আমল করব। পাশাপাশি এই সৌরভ দ্বারা অন্য মুসলিমকেও আমরা সুরভিত করব, অর্থাৎ নেকির দাওয়াত দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। মাদনী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আজ স্টুডিওতে আমার সাথে রয়েছেন মাদনী চ্যানেলের পরিচিত মুখ জুনায়েদ মাদানী আত্তারি, পাশাপাশি রয়েছেন আমাদের এহসান কাদেরী আত্তারি। আপনারা কেমন আছেন?
আলহামদুলিল্লাহ,
মাশাআল্লাহ। যেমনটি শুনলেন যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুসলমানকে কষ্ট দেবেন না। জুনায়েদ ভাই, আমরা যদি দেখি যে বর্তমান জীবনে আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবনে কিংবা সামাজিক জীবনে আমরা জেনেই হোক কিংবা না জেনে, বুঝেই হোক কিংবা না বুঝে, মানুষকে কিন্তু কষ্ট দিয়ে থাকি, আর তা জবানের মাধ্যমে, হাতের মাধ্যমে, কথার মাধ্যমে, চিন্তা চেতনার মাধ্যমে, যে কোনোভাবে মানুষ মানুষের ক্ষতি সাধন করে থাকে, তা সেটা জানতেই হোক কিংবা অজান্তে। এই কষ্ট দেয়া সম্পর্কে আপনি কি বলবেন যে এই কষ্ট দেয়া কি কি পর্যায়ে, মানুষ কি কি ভাবে মানুষ কষ্ট দেয়, আর এই কষ্ট দেয়া কেমন? যদি মাদানী চ্যানেলের উদ্দেশ্যে আপনার মূল্যবান মাদানী ফুলগুলো যদি একটু উপস্থাপন করেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বর্তমান সমাজের প্রেক্ষাপট অনুযায়ী এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এমন এক যুগের মধ্য দিয়ে অতিক্রম করছি, আমাদের দিন অতিবাহিত হচ্ছে, যেখানে মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে
জি
আনন্দ উপভোগ করার আয়োজন তৈরি করা হয়েছে, যেখানে মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে কোনো ইভেন্ট, কোনো প্রোগ্রাম আয়োজন করা হচ্ছে, এমন এমন প্রোগ্রাম হচ্ছে, এমন এমন অনুষ্ঠান হচ্ছে
জি,
বা এমন এমন পরিবেশ আমরা তৈরি করছি যেগুলোর দ্বারা আমি সাময়িক বিনোদনের জন্য, সাময়িক আনন্দের জন্য বা বন্ধু বান্ধব নিয়ে মজা করার জন্য আরেকজনের যে কত বড় বড় ক্ষতি হয়ে যাচ্ছে সেই দিকে আমি কোনোভাবে ভ্রুক্ষেপ করছি না বা গুরুত্বই দিচ্ছি না, আমি ভাবছি না সেই বিষয় নিয়ে। যদি কিছুটা আমরা বর্তমান বেশি দূরে যাব না, রিসেন্টলি সময়ে যে একটি ইভেন্ট গেল আর কি, যেটাকে আমরা ইভেন্ট বানিয়ে নিয়েছি আর কি, সেটি হচ্ছে যে নিউ ইয়ারের প্রোগ্রাম যারা করেছে, এটার মধ্যে আতশবাজি, তারপর এই জাতীয় আরও বিভিন্ন জিনিস যেগুলো অনৈতিক কাজের
গানবাদ্য রয়েছে, ডিজে পার্টি রয়েছে, মানে শব্দ দূষণ যেটাকে আমরা সাউন্ড পলিউশন বলি, কোনো বাসায় অসুস্থ রোগী রয়েছে, মানুষ কষ্ট পাচ্ছে সাউন্ডের মাধ্যমে,
এমন ঘটনা ঘটেছে
জি
অলরেডি, এমন ঘটনা আমরা জানতে পেরেছি, শুনতে পেরেছি যে এক ঘরে বাচ্চা ছিল যার হৃৎপিণ্ডে ছিদ্র ছিল, বেশি আওয়াজ শ্রবণ করতে পারতো না, বেশি আওয়াজ শ্রবণ করলে তার সমস্যা হতো, অনেক সেভলি তার মা বাবা তাকে রাখতো, অনেক যত্ন সহকারে রাখতো, আলাদা কেয়ার যেটাকে বলা হয় যেহেতু সে এই বিষয়ে অসুস্থ। কিন্তু সেই রাত, সেই রাত এমন একটি রাত ছিল যেটার মধ্যে মানুষ নিজের সাময়িক আনন্দের কারণে, সেই আতশবাজি করার কারণে, এই শব্দ দূষণের কারণে সেই বাচ্চাটি এমন অবস্থায় গিয়ে পড়ে যে এখন সে না কথা বলতে পারবে, না হাত পা নাড়াতে পারবে, না কিছু করতে পারবে।
ইয়া আল্লাহ,
তার বাবা এমনিতেই অনেক কষ্টের মধ্য দিয়ে অতিক্রম করছিল যে তার বাচ্চাটি অনেক অসুস্থ, এর মধ্যে এই সিচুয়েশন যেটাকে আমরা একভাবে হত্যা বলতে পারি,
হ্যাঁ এটা পরোক্ষভাবে, মানে প্রত্যক্ষভাবে না হলেও এটা পরোক্ষভাবে,
ইনডাইরেক্টলি এটা তো একটি হত্যাই
জি,
যে
মানুষকে মরতে মানে উদ্বুদ্ধ করা,
নিজের বিনোদনের কারণে এমন কিছু করছি যার কারণে অপর এমন কষ্ট পাচ্ছে যার আইডিয়া আমার নেই।
আর
বলতে গেলে কি, এখনো যদি সেই ব্যক্তি যে করেছে, আমার মনে হয় না সে এটার সম্পর্কে পূর্বে ভেবেছে আর এই ঘটনাটি ঘটার পরে ভেবেছে। তো এইভাবে আমরা আরো অনেক ইনসিডেন্ট হয়ে যাচ্ছে যেগুলোর দ্বারা মানুষ অনেক বড় বড় কষ্ট পাচ্ছে, কিন্তু যদি আমরা সেটার কারণ বের করতে যাই যে সেই ইনসিডেন্টটা কেন হয়েছিল বা সেই আয়োজন বা সেই বিষয়টা কেন ছিল, তখন বের হবে যে কিছু তুচ্ছ উপভোগ আনন্দের জন্য এই জিনিসটি করা হয়েছে, যার ফলে একজন মুসলমান অনেক কষ্ট পেয়েছে। আমি বই পড়ছিলাম, এই আওয়াজের কারণে বই পড়তে পারছিলাম না, তখন চিন্তা করলাম যে আমি তো আলহামদুলিল্লাহ সুস্থ আছি আল্লাহ তাআলার দয়াতে, কিন্তু এই আওয়াজের কারণে আমি বই পড়তে পারছি না। সেই ব্যক্তি যাদের মাথায় ব্যথা এখন, সাধারণ অন্যান্য বড় রোগ তো আছেই
জি,
যারা বিভিন্ন মানসিক রোগে আক্রান্ত বৃদ্ধ হয়ে গেছে, সাধারণ যদি কারো মাথা ব্যথা থাকে সেই সময় এই শব্দ দূষণের কারণে তো তার অবস্থা খুব অস্থিরতার মধ্য দিয়ে কাটছে।
পাশাপাশি যারা হার্টের রোগী, যারা হৃদরোগী, তাদের তো মানে পালস যে রয়েছে, হার্ট বিট যে রয়েছে, এই শব্দ দূষণের কারণে, আতশবাজির কারণে, এই মানে বোমার শব্দের কারণে, বোমাবাজির কারণে
জি,
মানে হৃদ স্পন্দন আরো বেড়ে যায়, পালস বেড়ে যায়
জি। এই এই যে বিষয়গুলো হচ্ছে, এগুলো আমাদের অবহেলার কারণে, উদাসীনতার কারণে। তো এইভাবে করে এখনের সমাজের মধ্যে বিভিন্ন কিছু বিভিন্নভাবে আমরা এমন তৈরি করেছি যে মানুষ যেটা দ্বারা কষ্ট পাচ্ছে, কিন্তু আমাদের সেই প্রতি কোনো খেয়াল নেই,
ভ্রুক্ষেপ নেই, আমাদের কোনো খেয়াল নেই। খুব চমৎকার বলেছেন মাদরিন চ্যানেলের দর্শক ও শ্রোতা, আজকের আমরা অনুষ্ঠান দেখছি পারিবারিক ও সামাজিক ব্যাধি, আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুসলমানকে কষ্ট দেবেন না। এহসান ভাই, সমাজের মধ্যে আমরা যখন বসবাস করছি, মানুষ তো সমাজ ছেড়ে আর বনে জঙ্গলে গিয়ে বসবাস করতে পারে,
জি জি অবশ্যই,
কিংবা পরিবার ছেড়েও মানুষ অনেক সময় যদি অভিমান করে বের হয়ে যায় কিংবা রাগ করে যদি চলে যায়, আবার কিন্তু মানে নীরের পাখি আবার নীরেই ফিরে আসতে হয়, যেহেতু মানুষ পরিবার ছাড়া সমাজ ছাড়া বাঁচতে পারে না। আর এই পরিবার সমাজের মধ্যেই রয়েছে তার নারীর বন্ধন, নারীর বন্ধন রয়েছে পরিবারের সাথে। তো কাজেই এই পরিবারের মধ্যে অনেক সময় দেখা যায় যে একজন আরেকজনকে আমরা কথা দিয়ে কষ্ট দিই, কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে আমরা বিভিন্নভাবে ধমক দিয়ে, তিরস্কার করে, গালমন্দ করে, কিংবা এমনও অনেক সময় হয় যে আমরা গায়েও হাত তুলি। তো আমরা যারা এই ধরনের অভ্যাসে যারা রয়েছে, এক তো হচ্ছে আমাদের তওবা করা উচিত, আল্লাহ তাআলা যেন আমাদের ক্ষমা করে দেন। তো এই প্রসঙ্গে কি বলবেন, মুসলমানকে কষ্ট দেয়া, তা সে পরিবারের মাঝেই হোক কিংবা সমাজের মাঝে, কি করা যায় এ সম্পর্কে?
আসলে আজকে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু পারিবারিক ও সামাজিক ব্যাধি আমাদের প্রোগ্রামের নাম।
জি,
তো এটা এখন বর্তমানে এই ব্যাধিটা এমনভাবে ছড়াচ্ছে, যেমনিভাবে আমি মনে করি যে বর্তমানে যেই ভাইরাস দেশের মধ্যে, পুরো পৃথিবীর মধ্যে ছড়াচ্ছে, করোনা বলি বা ওমিক্রন নামে বলি, তো এই ভাইরাস থেকেও মনে হয় দ্রুত ছড়াচ্ছে আমাদের এই ব্যাধিগুলি, যে সামাজিক পারিবারিক যে ব্যাধিগুলি, যেমন মুসলমানকে কষ্ট দেওয়া আজকের বিষয়ে।
জি জি,
তো এই মুসলমানকে কষ্ট দেওয়া, এটা কিন্তু কিছু কিছু আমাদের ব্যাধি আছে, যেমন কিছু ভাইরাস রয়েছে যেটা হয়তো বা দু চার দিন থাকবে, ছয় মাস থাকবে, এক বছর থাকবে, সেটা চলে যায়,
সেটা
চলে যায়। কিন্তু এই ব্যাধিটা শুধু আজকেই না, এই ব্যাধিটা যদি আমরা দেখি আরও 1400 বছর আগে থেকে, বড় 1400 বছর না, সৃষ্টির শুরু থেকে কিন্তু এই ব্যাধিটা চলছে, এখনও পর্যন্ত চলছে। তো আমরা এই দোয়াই করি যেন এই ব্যাধিটা দূর হয়ে যাক, এই ভাইরাসটা আমাদের অন্তর থেকে যেন নিঃশেষ হয়ে যায়, আমরা এই দোয়া করি। আর আজকের বিষয় তো মুসলমানকে কষ্ট না দেওয়া। তো আমরা আগে শুরুতে জেনে নিই যে মুসলমানের পরিচয় কী। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই ব্যক্তি প্রকৃত মুসলমান যার জবান এবং হাত দ্বারা অপর মুসলমান নিরাপদে থাকে। আজকে দেখেন, আমরা তো দাবি করি আমরা মুসলমান, কিন্তু আমার কথা দিয়ে আমারই ভাই, আমার আপন ভাই কষ্ট পাচ্ছে। আজকে আমি দাবি করছি আমি মুসলমান, আমারই কথা দ্বারা, আমারই হাত দ্বারা আমার পরিবারই কষ্ট পাচ্ছে। আমি বাহিরের প্রতিবেশী বা বাহিরের থার্ড পার্সনের কথা নাই বাদ দিলাম, এদেরটা বাদই দিলাম, কিন্তু দেখা গেছে যে আমাদের জবান দ্বারা, আমাদের চোখের তাকানি দ্বারা এরকম হচ্ছে যে চোখের নজর দিয়ে অনেকে চোখ গরম করছে, চোখ বড় করে মানুষকে ভীতি প্রদর্শন করছে। তো এই বিষয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কাল কিয়ামতের দিন, মানে যারা চোখের তাকানিতে বলা হয়েছে যে যারা অপর
রাঙিয়ে,
হ্যাঁ, চোখ রাঙিয়ে মানুষকে কষ্ট দেয়, তো এটাও ইসলামী শরীয়তে জায়েজ নেই, এটাও গুনাহ বলা হয়েছে। আর মুসলমানকে কষ্ট দেওয়া হচ্ছে কবিরা গুনাহ। আজকে আমরা অসংখ্য গুনাহ, সগীরা, কবিরা ইত্যাদি যেই ছোটোখাটো গুনাহগুলি আছে, আমরা অনেক সময় এটাকে ভ্রুক্ষেপ করি না, কোনো পাত্তা দিচ্ছি না, কিন্তু মানুষ দেখবেন কবিরা গুনাহটাকে অনেক বেশি গুরুত্ব দেয়। কিন্তু কবিরা গুনাহ কি অনেকে এটাও জানে না যে মুসলমানের মনে কষ্ট দেওয়া, এটাও কিন্তু একটা কবিরা গুনাহ।
জি,
তো আজকে আমার জবান ধারা, আমার চোখের তাকানো ধারা বা আমার হাত ধারা অনেকেই কষ্ট দিয়ে দিচ্ছে। তো কিতাবের মধ্যে এমন আসছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কিরাম আলাইহি মুরিদওয়ান এদের কাছে আরজ করলো যে তোমরা কি জানো যে কাল কিয়ামতের দিন নিঃস্ব কারা হবে বা নিঃস্ব কে হবে? তো সাহাবিরা বলতে লাগলো, নিঃস্ব তো হচ্ছে তারাই যারা আমরা জানি যে যাদের টাকা পয়সা নেই, যাদের সমাজের মধ্যে ধন সম্পদ নেই, যাদের ভালো থাকার কোনো ব্যবস্থা নেই, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, এরাই নিঃস্ব। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে না, এরা নিঃস্ব নয়। তো কারা নিঃস্ব? তো বলেছেন যে নিঃস্ব হচ্ছে তারা যারা কিয়ামতের ময়দানে শত শত নামাজ নিয়ে উপস্থিত হবে, শত শত রোজা নিয়ে উপস্থিত হবে, শত শত হাজার হাজার জাকাত নিয়ে, হজ নিয়ে উপস্থিত হবে, দান সদকা নিয়ে উপস্থিত হবে, অর্থাৎ আমল নামা নেকি দ্বারা পূর্ণ করে উপস্থিত হবে। কিন্তু এর পরেও এমন কোনো মানুষ নিয়ে তারা উপস্থিত হবে যাদেরকে সে দুনিয়াতে গালি দিয়েছিল, যাদেরকে সে দুনিয়াতে চোখ দিয়ে চোখ রাঙিয়ে কষ্ট দিয়েছিল, যাদেরকে সে দুনিয়াতে যাদের সম্পদকে আত্মসাৎ করেছিল, যাদেরকে দুনিয়াতে বিভিন্নভাবে কষ্ট দিয়েছিল, কাল কিয়ামতের দিন এদেরকে পাওনা দিয়ে দিতে হবে। কি পাওনা? এদের মানে নিজের নেকিগুলো এদেরকে দিয়ে দিতে হবে। তো বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত এরা নেকি দিতে থাকবে, একটা সময় দেখা যাবে যে ওই ব্যক্তিদেরকে অর্থাৎ মজলুমদেরকে দেওয়ার মতো আর কোনো নেকি থাকবে না, অবশেষে ওই মজলুমের গুনাহগুলি ওই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, এরপর তাকে জাহান্নামে তাড়িয়ে দেওয়া হবে। তো দেখেন আজকে আমরা অনেকেই আমরা যারা মুসলমান রয়েছি, আমাদের হয়তো বা নামাজ কাজা হয় না, আমাদের হয়তো বা রোজা কাজা হচ্ছে না, আমাদের হয়তো বা দান সদকা অনেক আমরা করছি, এর পাশাপাশি আমরা মুসলমানকে গালি দিচ্ছি, কষ্ট দিচ্ছি, বিভিন্নভাবে এদেরকে প্রহার করছি। তো যদি হতে পারে কাল কিয়ামতের দিন আমরাও নিঃস্ব হয়ে যাই, আমাদের অবস্থা কোথায় হবে? পাশাপাশি রফিক ভাই, আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে মুসলমানদের কষ্টের বিষয়ে মুসলমানদের মধ্যে আবার কিছু প্রকারভেদ রয়েছে। যেমন অনেক আমরা যদি একটি সাইড নিয়ে আলোচনা করি প্রোগ্রামের বিষয়ে, আজকে যদি আলোচনা করি প্রোগ্রাম শেষ হয়ে যাবে। যেমন কিয়ামতের দিন হাদিসে পাকের মধ্যে এটাও আসছে যে কাল কিয়ামতের দিন তিন প্রকারের ব্যক্তি, যারা দুনিয়াতে এদের সাথে খারাপ আচরণ করে, এদেরকে কষ্ট দেয়, তো কাল কিয়ামতের দিন বলা হয়েছে যে কাল আরশের যে আরশ রয়েছে আল্লাহ তাআলা সেই আরশ কেঁপে উঠবে। এরা কারা? এরা হচ্ছে এক নম্বর হচ্ছে প্রতিবন্ধী, যারা প্রতিবন্ধীদের কষ্ট দেয় আল্লাহ তাআলা আরশ কেঁপে উঠবে, এবং যারা পাগল রয়েছে এদের যারা কষ্ট দেয় আরশ কেঁপে উঠবে, এবং যারা অসহায় নারী রয়েছে এদেরকে কষ্ট দিলে, অর্থাৎ এই তিন প্রকারের মানুষকে যারাই কষ্ট দেবে আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠবে। আজকে দেখবেন যে বিশেষ করে মানুষ এদেরকেই কষ্ট বেশি দিয়ে থাকে, যেমন যারা পাগল,
যারা বলতে পারে না,
বাকশক্তি নেই, অনেকে অন্ধ রয়েছে, অনেকে হয়তো পা নেই, কারো হয়তো বা হাত নেই, দেখবেন মানুষকে মানুষ এদেরকে টিটকারে দিয়ে থাকে।
এটার দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে পাগল,
জি জি,
পাগল রয়েছে, পাগল তো পাগলই, তার নাওয়া খাওয়া গোসল মানে তার যে হিতাহিত জ্ঞান রয়েছে এটা নেই, আর এর একটা সুযোগ নেয় এক শ্রেণীর মানুষ যে তার সম্ভ্রম লুটে নিচ্ছে, তার গর্ভে অবৈধ সন্তান তৈরি করে দিচ্ছে, এটা ঘটনা, সমাজের ঘটনা
হচ্ছে। তো
তো এখন এই যে পাগল, সে কি প্রতিবাদ করবে? সে তো নিজেও জানে না যে কে করেছে তার সাথে এই কাজ, তার সম্ভ্রম যে রয়েছে সেটা লুটে নিচ্ছে।
একটা তো হচ্ছে মানুষকে কষ্ট দেয় এমনিতেই তো গুনাহের কাজ, আর তাছাড়া এই তিন শ্রেণীর মানুষকে কষ্ট দিলে তো
আল্লাহ। প্রাণবন্ত আলোচনা ইনশাআল্লাহ। হেসান ভাই, আমি আসবো আবার আপনার কাছে, কিছু কল রয়েছে, দর্শককেও সঙ্গে নিয়ে নিন
ইনশাআল্লাহ।
যে কল শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া
আলাইকুম আসসালাম।
আমার নাম মোহাম্মদ সোহেলানা, আমার বাড়ি নীলফামারী। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানটি অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগে। এখান থেকে আলহামদুলিল্লাহ অনেক ইলমের দিন আমরা অর্জন করতে পারতেছি। মাদানী চ্যানেলকে এই ধরনের অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
মাশাআল্লাহ, আপনাকেও অনেক ধন্যবাদ। মাদানী চ্যানেল দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং যারা বন্ধুবান্ধব রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, পাড়া প্রতিবেশী রয়েছে, এটা অনেক বড় একটা নেকির দাওয়াত, এটা অনেক বড় একটা মাধ্যম। আপনাকে কষ্ট করে কোরআন হাদিসের মানে বয়ান, যেহেতু মানে যারা ইসলামিক স্কলার না বা ইসলামের সঠিক আলোচনা কিংবা কথাবার্তা তার পক্ষে বুঝিয়ে ওঠা সম্ভব না কিংবা বলা সম্ভব না, এই ধরনের মানুষের জন্য চমৎকার একটি নেকির দাওয়াতের সুযোগ রয়েছে। তা হচ্ছে মাদানী চ্যানেল দেখতে মানুষকে আমন্ত্রণ জানানো, যে আপনি মাদানী চ্যানেল দেখতে থাকুন, আপনি মাদানী চ্যানেল দেখুন। মাদানী চ্যানেলের মাধ্যমে আপনার আত্মশুদ্ধি হবে, আপনি সংশোধন হবেন, আপনার পরিবারের সংশোধন হবে। এভাবে আমরা যারাই রয়েছি, যারা আমরা কোনো মানুষকে কোরআন হাদিসের আলোকে হয়তো কোনো কথা বলতে পারি না, বোঝাতে পারি না জ্ঞানের স্বল্পতার কারণে বা না জানার কারণে, তো এই ধরনের একটা অন্তত এই কথাটা বলতে পারি যে ইনশাআল্লাহ আজাবাজাল আপনি মাদানী চ্যানেল দেখুন, আপনার মাঝে পরিবর্তন চলে আসবে ইনশাআল্লাহ। আপনার মাঝে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, আপনার পরিবারের কল্যাণ হবে, আপনার কল্যাণ হবে, এভাবে আমরা মানুষকে কনভিন্স করতে পারি। পরবর্তী কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ জুবেরিজা। মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করে তাকে কষ্ট দেওয়া কেমন?
আল্লাহ, মানুষের ব্যক্তিগত বিষয় আলোচনা করে মানে কারো ব্যক্তিগত প্রাইভেসি অন্যের কাছে ডিসকাস করে তাকে কষ্ট দেয়া কেমন, এটাও ইনশাআল্লাহ তাআলা আসছে আপনার কাছে। যে পরবর্তী কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম, আমার বাড়ি বৈরা। কথার মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া, আচার আচরণের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া, এটা কেমন? এই ব্যাপারে একটু আলোচনা করলে একটু ভালো।
মাশাআল্লাহ, খুব চমৎকার প্রশ্ন করেছেন, সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ আলোচনা হচ্ছে, ইনশাআল্লাহ আরও আলোচনা করা হবে। কি করে আমরা আগে তো আমাদের ব্যাধিগুলো রোগগুলোকে আমাদেরকে চিহ্নিত করতে হবে যে কী কীভাবে আমরা মানুষদেরকে কষ্ট দিয়ে থাকি, কী কী পন্থায়, কী কী মাধ্যমে, সেই মাধ্যমগুলো যদি আমরা চিহ্নিত না করতে পারি তাহলে তার প্রতিকার সম্পর্কেও আমরা জানতে পারবো না, তার প্রতিকার আমরা বের করতে পারবো না। আর মাদানী চ্যানেলে এই অনুষ্ঠান আপনাদের জন্যই সাজানো হয়েছে, সমাজের এবং পরিবারের যে ব্যাধিগুলো রয়েছে, যে জটিলতা, যে সমস্যা, অসঙ্গতি রয়েছে, অনিয়ম রয়েছে, সেগুলোকে তুলে এনে তার ভয়াবহ পরিণাম সম্পর্কে দুনিয়া ও আখেরাতে এবং এর প্রতিকার সম্পর্কে মুসলমানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য মূল উদ্দেশ্য এটাই যে একটা সুস্থ সুন্দর পরিবার এবং সমাজ যেন আমরা গড়ে তুলতে পারি, সেই মানুষেই এই অনুষ্ঠানটা সাজানো হয়েছে আপনাদের জন্য। সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আলোচনা করা হবে। জুনায়েদ ভাই,
জি,
কিছু বিষয় চিহ্নিত করা হয়েছে, কিছু কল এসেছিল, কলের মাধ্যমেই কিছু বিষয় আমরা এটা জানতে পেরেছি, কিছু বিষয়কে আমরা আলোকপাত করেছি। এর মধ্যে এক হচ্ছে, যেমন আপনার এই যে আলোচনাটা আপনি করলেন যে গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো দিয়ে মানুষকে কষ্ট দেওয়া, পাশাপাশি মানুষকে অপবাদ দেয়া,
জি,
কোনো মুসলমানকে না জেনে না বুঝে অপবাদ দেয়া, তাকে তার দোষ ত্রুটি খুঁজে বেড়ানো, এরপর প্রতিশ্রুতি রক্ষা না করা, যেমন কাউকে দাওয়াত দেয়া হলো এবং সে কি করলো, এলো না। এখন যে বেচারা দাওয়াত দিল, মেজবান, সে তো সব খানা পিনা তৈরি করে বসে আছে কিন্তু মেহমানের কোনো খবর নেই। এখন এই যে তার ক্ষতিটা হলো, এটা এক, কথা দিয়ে কথা না রাখা এটা এক, এটাও একটা কিন্তু মানুষকে কষ্ট দেয়া। পাশাপাশি কথায় কথায় হরতাল ধর্মঘট ডেকে মুসলমানদেরকে কষ্ট দেয়া, মানুষ হসপিটালে যেতে পারে না, মানুষ নিজের আত্মীয় মৃত ব্যক্তির সংবাদ শুনে সে দেখা যাচ্ছে কর্মস্থল থেকে সে বাড়িতে যাবে, যেতে পারে না, এই যে কষ্ট, এটাও কিন্তু মানুষকে, মুসলমানদেরকে কষ্ট দেয়া। তো এরকম আরও কিছু বিষয় রয়েছে, যেমন আপনার উৎকচের মাধ্যমে কিছু ঘুষ দিয়ে, কিছু টাকা দিয়ে সিরিয়ালে অপেক্ষারত মুসলমানকে, মানুষকে ডিঙিয়ে নিজে আগে কার্যসিদ্ধি করা, হোক সেটা হাসপাতালে কিংবা হোক সেটা কোনো বাস কাউন্টারে, মানে টাকা দিয়ে তার আগে, মানে 50 জন 100 জন দাঁড়িয়ে আছে, আমি কেন সিরিয়াল ধরবো, কিছু টাকা দিয়ে তাকে ম্যানেজ করে সবার আগে গিয়ে দাঁড়িয়ে যাওয়া, এই যে কষ্ট দেয়া, এই বিষয়টা, মানে সার্বিক বিষয়টাই হচ্ছে মুসলমানকে কষ্ট দেয়া, কেমন আজকে আমরা সেই আলোচনাটাই করছি, কি বলবেন এ সম্পর্কে?
আলহামদুলিল্লাহ তাআলা, আমরা মুসলমান আর ইসলাম
জি
কখনোই মানুষকে কষ্ট দেয়া অযথা বিনা অপরাধে এটাকে কখনোই
অনুমোদন দেয় না,
অনুমোদন দেয় না, গ্রহণ করে না। আর ইসলাম সবসময় মানুষকে এই শিক্ষা দেয় যে আমরা যেন অপরকে কষ্ট না দিই। যেমন আমরা কিছু হাদিস শরীফ শুনলাম,
জি জি,
আমাদের সজল ভাই বললেন, তো আমরা কিছু হাদিস শরীফ শুনলাম যার মধ্যে আমরা জানতে পারলাম যে ইসলাম কখনো এটাকে সাপোর্ট করে না। ঠিক তেমনিভাবে মানুষকে অপবাদ দেয়াও একটা অনেক বড় কষ্টের মাধ্যম, যে প্রথম কথা তো একটা দোষ রটানো,
জি,
আর সেটাও ইসলাম নিষেধ করেছে যে কাউকে যেন সরাসরি তার দোষ শরীয় কোনো প্রয়োজন ছাড়া যেন না বলা হয়, তার সামনে তো দূরের কথা, পিছেও যেন না বলা হয়, যেটা শুনলে সে কষ্ট পাবে, সেটাকে গীবত হিসাবে ইসলাম আখ্যায়িত করেছে এবং গীবতকে হারাম করেছে।
জি,
তো এই যে অপবাদ দেয়া সেটা তো আরও বড় গুণা। কুরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা।
আল্লাহ!
এবং যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে বিনা অপরাধে কষ্ট দিল, নিশ্চয়ই তারা অপবাদ এবং স্পষ্ট গুণা বহন করল, নিজ দায়িত্বে নিল, অর্থাৎ তারা একটি তাকে অপবাদ দিল এবং অনেক বড় একটি গুণা তারা নিজের মাথার উপর
নিয়ে নিল।
তো এটা হচ্ছে আল্লাহ তাআলার ফরমান, আল্লাহ তাআলার বাণী, কাদের ব্যাপারে, যারা এভাবে মানুষকে কষ্ট দেয়। আর মূলত যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামদের যুগে আমরা যদি একটু দৃষ্টিপাত দিই, এগুলো কিন্তু কারা করত? এগুলো করত মুনাফিকরা। মুনাফিকরা কি করত? কারো কোনো দোষ ছিল না, তাকে সাহাবাদেরকে বিভিন্ন বুজুর্গদেরকে বিভিন্নভাবে কষ্ট দেওয়ার জন্য বিনা অপরাধের কিছু অপবাদ রটানো, যেটাকে বলে
আল্লাহ,
এইভাবে রটিয়ে তারা তাদেরকে কষ্ট দিত। তাদের সম্পর্কেই মূলত এই আয়াতটা নাজিল হয়েছে। কিন্তু এই আয়াতের তাফসিরে এসেছে যে প্রত্যেক ব্যক্তি এই আয়াতের হুকুমে আসবে যারা এমনটা পরবর্তীতেও করবে, যে যদি কারো দোষ না থাকে বিনা অপরাধে তাকে দোষী সাব্যস্ত যদি সে করে। সুতরাং যেহেতু আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে গুনাহগার হিসেবে, অপবাদকারী হিসেবে আখ্যায়িত করেছেন, তো আমি একজন মুসলমান হিসেবে কখনোই এটা গ্রহণ করতে পারি না যে আল্লাহ তাআলার দরবারে আমি গুনাহগার হিসেবে সাব্যস্ত হই। শুধু কিছু ভুল ত্রুটি, সেটাও মিথ্যা মানুষের নামে রটিয়ে। তারপর যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হাদিসের দিকে দেখি, যে এই যে আপনি কয়েকটি ব্যাপার, কয়েকটি ঘটনা, হ্যাঁ, ব্যাধি বা বর্তমান সমাজে যা হচ্ছে তুলে ধরলেন, মানুষকে বিভিন্ন কষ্ট দেওয়ার যে ক্ষেত্রগুলো আপনি তুলে ধরলেন, সেগুলোর ব্যাপারে যদি একটি হাদিস দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে ব্যাপারটা এটা কত জঘন্য একটি ব্যাপার, মানুষকে কষ্ট দেয়। আমরা হয়তো বা মনে করি যে না, কিছু বলে দিলাম, কি হলো, একটু কষ্ট পেলো, কি হলো, শেষ হাসি ঠাট্টা করে নিলাম, সে কষ্ট পেয়ে গেল, কি হলো। এগুলো কিন্তু কি হয়ে গেল মতো ছোট করে, তুচ্ছ করে দেখার মতো বিষয় না।
আর বলার পর তো একটা শব্দ আছেই, মানে চারটা বলের একটা সরি একটা শব্দ আছে, খুব ছোট একটা শব্দ, সরি বলে দিলাম,
এগুলো
সব কাফফারা আদায় হয়ে গেল।
এমন না, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করেন যে যদি মানুষের অন্তরে একটা বিষয় একদম লাগতে হবে এরকম না, অনেক কষ্ট লেগে গেছে এরকম না, স্পর্শ করে বের হয়ে গেল, হালকা একটু কষ্ট লাগলো,
আচ্ছা
হালকা একটু কষ্ট লেগে বের হয়ে গেল, সেটাও কষ্ট দেওয়ার অন্তর্ভুক্ত,
আল্লাহ,
যেগুলোকে শরীয়তভাবে নিষেধ করা হয়েছে। তারপর আমরা হাদিস শরীফ যদি দেখি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, মান আযা মুসলিমান ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ।
আল্লাহ,
নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে মুসলমানকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহ তাআলাকে কষ্ট দিল। তো আমরা একজন মুসলমানকে কষ্ট দেওয়ার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে কষ্ট দিচ্ছি, আমার একমাত্র রব, মহান রব্বুল আলামিন আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ তাআলাকে কষ্ট দিচ্ছি।
সূরা ফুরকানের মধ্যে একটি আয়াত আছে, আপনার সাথে একটু সংযোজন করব, যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে তোমরা যা বলো তারা তা মিথ্যারোপ করে, অতএব তোমরা আজাব ফেরাতে পারবে না এবং কোনো সাহায্যও করতে পারবে না, আর তোমাদের মধ্যে যে অত্যাচার করে অর্থাৎ মানুষকে কষ্ট দেয়, আমি তাকে কঠিন শাস্তি আস্বাদন করাবো।
আল্লাহ,
এই যে অপবাদ, একজন মানুষ জেনে হোক বা না জেনেই হোক, সে কিন্তু নির্দোষ, তাকে অপবাদ দেয়া হলো,
জি,
কষ্ট দেয়া হলো, এটা এক কথা। এরপর আমরা দেখি যে সমাজের মধ্যে মানুষ মানুষকে উপকার করে, উপকার করা খুব ভালো কথা। তো আসছি ইনশাআল্লাহ তাআলা সজল ভাইয়ের কাছে। সজল ভাই, সমাজে এমনও কিছু দেখা যায় যে মানুষ মানুষকে উপকার করে, উপকার করে খোঁটা দেয়
থাকে,
মানুষকে যতক্ষণ পর্যন্ত সে জানান দেবে না যে আমি অমুকের উপকার করেছি, ততক্ষণ পর্যন্ত তার পেটের ভাত হজম হবে না। অর্থাৎ জানান দেওয়াটা খুব জরুরি তার জন্য, যে আমি কাকে বলবো, কাকে বলবো, লোক খুঁজে বেড়ায় যে আমি অমুকের উপকার করেছি, অমুকের উপকার করেছি। এই যে আত্মগৌরব, আত্ম মানে একটা মানে নিজের প্রশংসা, মানুষের কাছে বাহ বাহ চাওয়া, এই গেল এক। দ্বিতীয়ত হচ্ছে আপনার মুসলমানের সাথে দুরাচার করা, হুমকি ধামকি দেয়া, তারপরে আবার অনেক সময় দেখা যায় যে বিক্রিত মাল ফেরত না নেয়া,
জি জি,
আচ্ছা লেনদেনের ক্ষেত্রে আবার দেখা যায় যে জাল টাকা তাকে দেয়া, ছেঁড়া টাকা, জোড়া লাগানো, তালি লাগানো, সেই মুদ্রা তাকে দেয়া, জাল টাকা দেয়া, এই যে এত কষ্ট মানুষ মানুষকে দিয়ে থাকে,
এখানে
এ সম্পর্কে কি বলবেন?
এখানে রফিক ভাই, যেমন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে মুমিনের পরিচয় তুলে ধরেছেন, বলেছেন যে মুমিন কখনো খোটা দানকারী হতে পারে না। আজকে যারাই মুমিন, তো মুমিনের বৈশিষ্ট্য এটা না কখনো সে উপকার করে খোটা দানকারী হবে,
খোটা দেবে।
পাশাপাশি মুমিনের এমনও হতে পারে না যারা অভিসম্পাদকারী, যারা মানুষকে অভিশাপ দিয়ে থাকে, এবং মুমিন এরাও হতে পারে না যারা অশ্লীল কথাবার্তা বলে এবং কটু ভাষী হয়। তো এরা বলা হয়েছে মুমিন হতে পারে না।
আজকে এক কথায় মুমিনের সংজ্ঞাটা দিয়ে দেওয়া হয়েছে যে মানুষ যেন বুঝতে পারে যে এই কাজটা আমি করছি, আমি কি মুমিনের পর্যায়ে আমি পৌঁছেছি,
নিজেকে
এখনো আমি মুমিন হতে পারিনি।
জি জি, এটা নিজেকে নিজে সে কিন্তু টেস্ট করে নিতে পারবে যে আমি মুমিন কিনা,
মানে এই দোষটা আমার মাঝে থাকলে আমি মুমিন নই।
জি, এখন দেখা যা দেখা গেছে যে ভাবার বিষয় হচ্ছে এটা যে যেই ব্যক্তিটা উপকার করলো কারো কারো ভাইয়ের উপকার করলো, এখন যে খোটা দিচ্ছে তো এখানে বুঝতে হবে সে যখনই উপকারটা করলো এর নিয়ত কী ছিল। যদি নিয়ত ছিল যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তার হেল্প করার জন্য উপকার করবে, তাহলে তো এটা সওয়াব সে পেয়ে যাবে। কিন্তু উপকার করার আগে যদি তার নিয়ত এটা থাকে যে আমি তো উপকার করছি, তো উপকার হয়তো বা মানুষকে আমি এটা বলে দিব, কখনো তার এটা বদলা নিব, তো এটা এখানে হতে পারে। সে কিতাবের মধ্যে এমন আসছে যে কাল কিয়ামতের দিন তার যে নেকিগুলি সে কামিয়েছিল, মানে উপকার করেছিল, তার বিনিময়ে কিছুই পাবে না, শূন্য থাকবে।
আল্লাহ,
কারণ উপকার করে খোটা দিয়ে সব কি শেষ করে ফেলেছে, যদিও কিছু আমলনামা তার নেকির ভাণ্ডারে অ্যাড হয়েছিল, কিন্তু সব শেষ খোটা দানকারীর মাধ্যমে। তো এর জন্য যারা উপকার করে, আচ্ছা অনেকে এমনও নিয়ত করে রফিক ভাই যে উপকার করার আগে যে নিয়ত এটা থাকে আমি যে উপকার করছি এর বিনিময়ে সেও আমাকে কিছু দিবে, এমন অনেকের নিয়ত থাকে যে আজকে আমি হয়তোবা তাকে 10 টাকা দিয়ে হেল্প করছি, কখনো তার থেকে আমি 20 টাকা নিতে পারবো, এমন নিয়তে যদি উপকার করে তাহলে এটাও ফায়দা হবে না। পাশাপাশি আপনি যেই বিষয়টি বললেন যে জাল নোট, এটা এটাও আজকে সমাজের একটা ব্যাধি যে জাল নোটের মাধ্যমে মুসলমান ভাইকে কষ্ট দেওয়া, মুসলমান ভাইকে পেরেশানির মধ্যে ফেলে দেওয়া। আজকে হয়তো আপনি যদি আমাকে জাল নোট দিয়ে থাকেন, আমি হয়তো এমন একটি জায়গায়
গেলাম, আমি কাকে ধরাবো? আমি তো জাল নোট পেলাম, কিন্তু আমি কাকে দেব?
আচ্ছা, তার ক্ষতিটা দেখেন রফিক ভাই, এমনও সিচুয়েশনে অনেকে পড়েছে, যেটা আমিও নিজেও দেখেছি, যে অমুক ভাইকে জাল নোট দেওয়া হয়েছে, এখন সে সফরে গেছে, তো যাওয়ার পর সে তার কাছে অন্য কোনো টাকা ছিল না, ওই নোটটাই ছিল, 1000 টাকার নোট বা 500 টাকার নোট, সেই নোটটাই ছিল। থাকার পর সে যখন কোনো তার প্রয়োজনের ক্ষেত্রে দোকানে বা যেখানেই সে দিয়েছিল, দেখা গেল যে সেটা জাল নোট, তাকে তো সেখান থেকে প্রহার করাই হলো, তাকে আইনের শাস্তির মধ্যেও কি নিয়ে যাওয়া হলো, কিন্তু সেটা সে নিজ থেকে দেয়নি, তাকেও কেউ না কেউ দিয়েছে। তো ওই যে দিয়েছে তার কারণে আমার এক ভাই সে আইনের জেলখানার মধ্যে চলে যেতে হলো। তো এমনটা করা ঠিক না। আমাদের
অথচ আমাদের বুজুর্গানে গ্রাম কেমন ছিলেন,
যেমন আবদুল্লাহ খায়েদ রহমতুল্লাহ আলাই, ওনার জীবনের মধ্যে একটি ঘটনা আসছে যে মাকতাবাতুল মদিনার প্রকাশিত কিতাব হিতিরামে মুসলিম, এখানে একটি ঘটনা আসছে যে আবদুল্লাহ খায়েদ রহমতুল্লাহ আলাই, ওনার কাছে এক অমুসলিম অগ্নি পূজারক সে আসতো কাপড় সেলানোর জন্য।
আচ্ছা,
আর যখনই কাপড় সেলাতো তখনই আবদুল্লাহ খায়েদ রহমতুল্লাহ আলাইকে জাল নোট দিয়ে যেত।
আচ্ছা,
এভাবে প্রতিনিয়ত তার সাথে এটাই হতো। তো একদিন আবদুল্লাহ খায়েদ রহমতুল্লাহ আলাই ওনার এক ছাত্র, ওনার অনুপস্থিতিতে তিনি বসেছিল দোকানের মধ্যে, তো সেই অমুসলিম আসলো, এসে পূর্বের ন্যায় তাকে জাল নোট দিল, কিন্তু সেই ছাত্র এটা নিতে অস্বীকার করলো যে আমি জাল নোট নিব না, সে চলে গেল। তো তখন সে যখন তার ছাত্রকে জিজ্ঞাসা করলো যে তুমি জাল নোট কেন নেও নাই, তখন বললো আপনার সাথে তো সবসময় এমনটা সে করে যাচ্ছে, আমি কেন নিব এটা। তো আবদুল্লাহ খায়েদ রহমতুল্লাহ আলাই এমন কথা বললেন যেটা আমাদের জন্য অনেক শিক্ষণীয় একটি বিষয়। তিনি বললেন যে এই জাল নোট আমি জানি সে আমাকে প্রতিনিয়ত জাল নোট দিচ্ছে, আমি জানার সত্ত্বেও আমি নিজেই নীরবে এটা গ্রহণ করে নিচ্ছি, এই কারণে যে সে অপর ভাইকে আর না দিতে পারে,
জেনে বুঝে
সে নিচ্ছে, কারণ সে যদি গ্রহণ না করে তাহলে এই জাল নোটটা সে আরেক ভাইকে দিবে, তো সে এই কাজটা পছন্দ করতেন না যে আরেক ভাই জাল নোটের মাধ্যমে শিকার হয়ে কষ্ট পাবে। আজকে দেখেন বুজুর্গানের দিকদের চিন্তা ভাবনা কি, যে নিজে কষ্ট করবে, নিজে কষ্ট পাবে, কিন্তু এমন কাজ যেন না হয় যার দ্বারা অপর মুসলমান ভাই কষ্ট পাবে। আজকে এটা হচ্ছে বুজুর্গানের দিনদের আখলাক ছিল, চরিত্র ছিল, আর আজকে আমাদের দিক যদি আমরা দেখি আমরা জেনে বুঝে কষ্ট দিচ্ছি।
ইনশাআল্লাহ, খুবই প্রাণবন্ত আলোচনা মাদ্রিন চ্যানেলের দর্শক ও শ্রোতা, আমরা দেখছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুসলমানকে কষ্ট দেবেন না। কিছু SMS এসেছে জুনায়েদ ভাই,
জি,
সোশ্যাল মিডিয়াতে। মোহাম্মদ রায়হান সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, হাফেজ মোহাম্মদ ওমর ফারুক প্রশংসা করেছেন মাশা আল্লাহ। এরপর মোহাম্মদ নাসির লিখেছেন, আজকের অনুষ্ঠান অনেক সুন্দর মাশা আল্লাহ। কিছু কল রয়েছে জুনায়দ ভাই, কলকেও কিছু সামিল করে নি, কল নিয়ে দিন।
আমার নাম আব্দুর রহিম, আমার বাড়ি ফেনী। জানতে চাই কোনো মানুষ থেকে টাকা ধার নিয়ে তাকে দেরি করে দিয়ে তাকে কষ্ট দেওয়াটা কেমন?
আল্লাহ আল্লাহ, খুবই গুরুতর একটি প্রশ্ন এবং খুবই এই সমাজের কিন্তু একটা ব্যাধি, মানুষের কাছ থেকে ধার নিয়ে তো নেয় কিন্তু দেওয়ার কোনো নাম নেই। আচ্ছা, যখন সে কল করে, কলও রিসিভ করে না, কলও রিসিভ করে না, তাকে কল রিসিভ না করে তাকে পেরেশান করা,
যখন ঘরে যাওয়া হয় বাইরে ঘরের সদস্য দিয়ে এটাও বলা হয় যে আমি ঘরে নেই, এমনও বলা হয়।
আহা, কত মিথ্যাচারিতার আশ্রয় নেওয়া হয়। যে পরবর্তী কল, আপনি সঙ্গে থাকুন, ইনশাল্লাহ আলোচনা হবে সে সম্পর্কে, যে কারো ধার নিয়ে তাকে ধার না দেয়া কিংবা দেরি করা, তার কল করলে কল রিসিভ না করা, এভাবে মুসলমানকে কষ্ট দেয়া কেমন। পরবর্তী কল শোনান।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম মোহাম্মদ সালামতারি, আমার বাড়ি চাঁদপুর। আমি মাদিনী চ্যানেলের মাধ্যমে এটা জানতে চাই যে আমরা অনেক সময় চলাফেরা বা বিভিন্ন কাজ কর্মের মাধ্যমে মানুষদেরকে কষ্ট দিয়ে থাকি, এই কষ্ট দেওয়ার শাস্তি কি রয়েছে, এই ব্যাপারে আলোচনা করে আমাদেরকে অবগত করে দিন।
আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছিলেন, সঙ্গে থাকুন, ইনশাল্লাহ আলোচনা করা হবে, যে মানুষের যে ব্যক্তিগত বিষয়, প্রাইভেসি, অন্যের কাছে ডিসক্লোজ করা, অন্যের কাছে রিভিল করা, মানে ইন দ্য লাইট অফ কোরআন এন্ড সুন্না, কোরআন ও সুন্নার আলোকে এটাকে কিভাবে দেখবেন। আরেকজন দর্শক কল করেছেন এখন, যে মানুষের সাথে জবান দ্বারা, হাত দ্বারা মানুষকে কষ্ট দেয়া, দুরাচার করা মানুষের সাথে, এর যে রয়েছে এটা কেমন। আরেকজন যে প্রশ্ন করেছিলেন, আরেকটা প্রশ্ন করেছিলেন যে সেটা হচ্ছে ফেনী থেকে করেছিলেন, যে টাকা ধার নিয়ে ধার না দেয়া কিংবা তাকে গড়িমসি করা, এই প্রশ্নগুলোকে আমি চাই যে আপনি একটু সামিল করে এটাকে সমষ্টিগতভাবে কিছু মাদানী ফুল আপনি দান করেন কোরআন ও সুন্নার আলোকে।
জি, প্রথম কথা হচ্ছে যে মানুষের দোষ যেটা আপনাকে বলেছে, প্রাইভেসি, যেটা সিক্রেট রাখার বিষয়, সেটাকে প্রকাশ করে দেয়া। আসলে যদি আমরা কাউকে কোনো একটা কথা বলি, সেটা হচ্ছে আমানত স্বরূপ বলি, এটা বিশ্বাস করেই বলি যে সে কখনো এটা কাউকে বলবে না,
জি
এটা কাউকে বলবে না। আর অপরদিকে আমরা যদি হাদিস শরীফ দেখি, নবী করিম রাফর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে কোনো ব্যক্তির দোষ গোপন করলো আল্লাহ তাআলা, তার অর্থাৎ সেই দোষ গোপনকারী ব্যক্তির দোষ দুনিয়া ও আখিরাতে গোপন করবে। তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে আজকে তো মনে হয় আমি তার দোষ মানুষের সামনে প্রকাশ করে দিচ্ছি, হয়তো বা দুনিয়ার লাঞ্ছনার সে শিকার হবে, সেটা সাময়িক হবে, চলে যাবে, কিন্তু আমরা যে প্রতিনিয়ত দোষ করে বেড়াচ্ছি, দোষ করে যাচ্ছি আর দোষ হয়ে যাচ্ছে, কাল কিয়ামতের দিন সেই দোষগুলো যদি প্রকাশ হয়ে যায়, তাহলে আমি কি সেটা থেকে নিজের মুখ লুকিয়ে নিতে পারবো, সেখানে তো কোনো রকম বাহানা করার এই জাতীয় কোনো অবকাশ নেই, সেখানে যা সত্য তাই প্রকাশ পাবে।
আল্লাহ তাআলার একটি নাম সাত্তার রয়েছে, সাত্তারিতে চাদর দিয়ে বান্দার গুনাহকে ঢেকে রেখেছেন। আল্লাহ তাআলা যখন ঢেকে রেখেছেন, আমরা কে,
হু
দা হেল উই আর টু ডিসক্লোজ দা ফল্ট অফ সামওয়ান এলস। আমরা মানুষের দোষ ত্রুটি মানুষের সামনে উপস্থাপন করছি, আরে অমুক তো অমুক এই কাজ করেছে, ও তো এমন, আর ও তো ওই কাজ করেছে, ও তো মানে তেমন, এইভাবে মানুষের দোষ ত্রুটিগুলো আমরা খুঁজে খুঁজে অন্বেষণ করে আমরা মানুষকে জানান দিচ্ছি, অথচ আমরা এটা দেখছি না যে আমার ভেতরেও তো অনেক দোষ রয়েছে, অনেক ত্রুটি রয়েছে। Whenever we indicate somebody else like this way, একটা আঙ্গুল দিয়ে যখন আমরা ইন্ডিকেট করি আর বাকি rest of fingers আমাদের দিকে ইন্ডিকেট করে, just know thyself, what sort of man you are, যে তুমি কেমন মানুষ, তুমি তোমার নিজেকে তুমি দেখো, তিনটে আঙ্গুল কিন্তু আমাদের দিকে ইন্ডিকেট করে, এটাই বাস্তবতা,
এটাই বাস্তবতা। আসলে আমরা আমাদেরকে না দেখে মানুষকে বলতেই থাকি, হয়তোবা মানুষের একটি দোষ হলে সেটা নিয়ে পাড়া মহল্লায় রটাতে থাকি, অপরদিকে আমার দোষের অভাব নেই, কিন্তু একটি
ভদ্রলোক হিসেবে আমরা তাদেরকেই চিনি, ভদ্র সভ্য লোক হিসেবে, যারা মানুষের দোষ দেখলেও চুপ থাকে, সেটাকে গোপন রাখে। স্বাভাবিক আমরাও সেটাই চাই যে আমারও দোষ যেন গোপন থাকুক। তো আমরা যেটা নিজের জন্য পছন্দ
করি সেটা অন্য মুসলমানের জন্য কেন করি না, খুব চমৎকার।
এটা একটা ভাবার বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে এইখানে যে কয়েকটা কথা উঠে আসলো যে যেগুলো প্রতারণার অংশ আর কি, যেমন জাল নোট দেয়া এই জাতীয়, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে লাইসা মিন্না মান গাশা মুসলিমান আও দররাহু আও মা কারাহু, অর্থাৎ সেই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সেই ব্যক্তিকে নিজের গোত্র থেকে, নিজের সমাজ থেকে বাহির করে দিচ্ছেন, বলছেন সে আমাদের
অন্তর্ভুক্তই নয়।
কে সে? নবী করিম রফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন যে মুসলমানকে ধোকা দেয়,
আল্লাহ,
অথবা তাকে কষ্ট দেয়, অথবা তার সাথে প্রতারণা করে। তো এমন ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই হাদিস শরীফে স্পষ্ট ইরশাদ করে দিয়েছেন। তো আমরা একজন মুসলমান হয়ে কিভাবে একজনকে কষ্ট দিচ্ছি, তার সাথে প্রতারণা করছি? আমি তো এমনও দেখেছি যে একটি মাত্র জাল নোটের কারণে দুইটা পরিবার ঝগড়া লেগে গেছে।
জি,
সে তার বাচ্চাকে ধরিয়ে দিছিল যে দোকান থেকে কিছু নিয়ে আসো, দোকানওয়ালা দেখতে পারেনি, সে রেখে দিয়েছে। তারপর সে বলছে যে আমি তো তার সেই বাচ্চা থেকে নিছি, আপনি দিবেন। তো তার বাচ্চা বলতেছে আমাকে তো ওই আঙ্কেল দিয়েছিল। এইভাবে করে একটি সমাজের মধ্যে এক বংশ আরেক বংশের সাথে ঝগড়া লেগে গেছে, এক পরিবার আরেক পরিবারের সাথে। তো এই ছোট ছোট বিষয় যা আমাদের কাছে মনে হয় যে আমি মনে হয় জিতে গেলাম, আমি মনে হয় বেঁচে গেলাম, কিন্তু পরবর্তীতে দুনিয়াতেও এটার অনিষ্টতা প্রকাশ পায় আর আখিরাতেও এটার অনিষ্টতা প্রকাশ পায়।
যেখানে পাহাড়ে যাই জুনায়েদ ভাই, জাস্ট ফর দ্য টাইম বিইং, জাস্ট
জি
কিছুক্ষণের জন্য, কারণ দুনিয়াটা তো এটা তো একটা মানে একসময় ধ্বংস হয়ে যাবে।
প্রকৃতপক্ষে সেই কিন্তু হেরে গেল,
সেই হেরে গেল, কেননা পরকালের হারটাই হবে সবচেয়ে বড় হার।
জি,
দুনিয়াতে যদি জিতেও যাই, কাউকে প্রতারণা করে করে, কাউকে ঠকিয়ে, কাউকে ধোকা দিয়ে, কাউকে জোর জুলুম করে, কারোর উপর অত্যাচার করে, কারোর সাথে প্রতিশ্রুতি নষ্ট করে, কিংবা কারো আত্মসম্মান বোধের মধ্যে আঘাত হেনে কাউকে কষ্ট দিয়ে, এই এই যে জিতা, এটা তো জিতা না, এই বিজয়টা বিজয় নয়, এটা ক্ষণিকের বিজয়। পরকালে তাকে হেনস্থা করা হবে, অপদস্থ হতে হবে, লাঞ্ছিত হতে হবে, চিরকাল তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে।
জি, আরেকটি বিষয় হচ্ছে হুজুর যে ঋণের ব্যাপারটা, ঋণ মাঝে মাঝে দেখা যায় কি অনেকেই এটা ভেবেই ঋণ নেয় যে আমি তাকে ঘুরাবো।
আমি আপনার কাছে আসছি, এই আলোচনাটাই আমি আবার পিক করছি আপনার কাছ থেকে। SMS রয়েছে সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে করেছেন, মোহাম্মদ জাহিদ করেছেন চাঁদপুর থেকে, মোহনপুর চাঁদপুর থেকে। তিনি লিখেছেন যে মাশাআল্লাহ আপনাদের অনুষ্ঠানগুলো মদিনা মদিনা, আমি আপনাদের অনুষ্ঠান দেখছি, মাশাআল্লাহ খুব খুশি হয়েছি ভাই আপনি অনুষ্ঠান দেখছেন। আপনার যারা বন্ধু বান্ধব রয়েছে, যারা নিকট আত্মীয় স্বজন রয়েছে, তাদেরকেও আপনি দাওয়াত দিন, তাদেরকেও ইনভাইট করুন। যেটা আপনার কাছে ভালো লাগছে তা তো আপনি অন্যদেরকে দাওয়াত করতেই পারেন, ইনভাইট করতেই পারেন মাদানী চ্যানেল দেখার জন্য। এটা আপনার জন্য, এটা আপনার জন্য অনেক বড় সওয়াবে জারিয়া হয়ে যাবে আপনার মৃত্যুর পর, যখন সেই মানুষগুলো এই মাদানী চ্যানেল দেখে নিজেকে শুধরে নেবে, আত্মশুদ্ধি হয়ে যাবে তাদের মাঝে, তারা আমল করবে, নেককার হয়ে যাবে, তখন এই সওয়াব, এই যে আপনি দাওয়াত দিয়েছেন, ইনভাইট করেছেন কাউকে যে আপনিও মাদানী চ্যানেল দেখুন, তাহলে এই সওয়াব আপনার মৃত্যুর পর, আপনার আমল তো বন্ধ হয়ে যাবে, আপনার যে পার্সোনাল যে আমল রয়েছে সেটা ক্লোজ হয়ে যাবে, কিন্তু আপনার কারণে যে ব্যক্তি ইবাদত গুজার হয়ে যাবে, নেককার হয়ে যাবে, নামাজি হয়ে যাবে মাদানী চ্যানেল দেখে, এই সওয়াব আপনি আপনার কবরে পেতেই থাকবেন। তো কাজেই আর দেরি কেন, আমাদের উচিত আমরা যেন অপর অপর মুসলিমদেরকে, অপর অপর মানুষকে আমরা নেকির দাওয়াত দিয়ে মাদানী চ্যানেল দেখার জন্য অন্তত আমন্ত্রণ জানাই, এতে লজ্জার কিছু নেই। আর যাকে দেখতে বলবো সে কিন্তু আমাদেরকে তিরস্কার করবে না, ধিক্কার জানাবে না, ধমক দেবে না, শুধু এতটুকু মুখ থেকে একটু আমরা বলবো যে ভাই আপনিও মাদানী চ্যানেল দেখুন। আর মাশাআল্লাহ এখন মাদানী চ্যানেল বাংলা বঙ্গবন্ধু স্যাটেলাইটে চলে এসেছে, বঙ্গবন্ধু স্যাটেলাইটে। আগে ছিল এইচডি কোয়ালিটি, এখন হয়ে গেছে এইচডি, এইচডি ফরম্যাটে চলে এসেছে। সুন্দর ঝকঝকে ছবি আমরা দেখতে পাচ্ছি, আরও সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারছি মাদানী চ্যানেলের প্রোগ্রামগুলো। কাজেই আর বিলম্ব কেন, আমরা আসুন আমরা নেকির দাওয়াত দিই, মানুষকে মাদানী চ্যানেল দেখতে সহায়তা করি। কেউ যদি চায় যে আমার সংসারে আমি শান্তি প্রতিষ্ঠা করি, আমার সংসারে আমার সন্তান আমার কথা শুনছে না, আমার স্ত্রী আমার কথা শুনছে না, আমার ভাই বোন আমার কথা শুনছে না, কিচ্ছু বলতে হবে না, আপনি জাস্ট মাদানী চ্যানেল অন করে দিন, এরপরে দেখুন ইনশাআল্লাহ আসাফাজাল এই মাদানী চ্যানেলের বরকতে সবাই দেখুন যে মাদানী বাগান হয়ে যাবে, সেই পরিবারের মধ্যে মাদানী পরিবেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ আসাফাজাল। এহসান ভাই, আমরা প্রায় সময় দেখি যে মেজবানের সহনশীলতা ও সামর্থ্যের বাইরে গিয়ে অনেক সময় মেহমান থাকা উচিত ইসলামে, সম্ভবত জুনায়েদ ভাই আপনি আমাকে একটু সাহায্য করবেন, যে সম্ভবত তিন দিন থাকতে হয় মেহমানদারি
ইসলামে,
আমি যদি ভুল না করি তিন দিন, কিন্তু দেখা যাচ্ছে এর বাইরে অনেক সময় মেহমান মেজবানের বাসায় থেকে যায় এসে আর যেতে চায় না। অনেক সময় এমনও দেখা যায় যে আসার কথা দুজন, দাওয়াত দেয়া হয়েছে তিনজন, কিন্তু দেখা যাচ্ছে পুরো ফুল ফ্যামিলি উঠে চলে আসে। এই যে কষ্ট দেয়া মানুষকে, তার সামর্থ্য দেখতে হবে, তার অ্যাবিলিটি দেখতে হবে, এ সম্পর্কে আমি এহসান ভাইয়ের কাছে আসব, আপনার কাছে আমি আসব। আরেকটা বিষয় আমি আসব, যেটা আমি বলেছিলাম যে উৎকচ দিয়ে সিরিয়ালে আগে চলে আসা, ধাক্কা দিয়ে রয়েছে পিছে যাত্রী, ধাক্কা দিয়ে সামনের প্যাসেঞ্জারকে, এটা অনেক সময় আমাদের সাথেও ঘটে যারা আমরা বাসে চড়ে যেতে চলাচল করতে অভ্যস্ত, ধাক্কা দিয়ে পিছন থেকে এলো, ধাক্কা দিয়ে সরিয়ে দিল মানুষ, নিজে চড়ে গেল,
ঘোষের মাধ্যমে
মেডিকেলে গেছে, সিরিয়াল সেখানে 200 জন মানুষ, এতক্ষণ কে দাঁড়াবে, কিছু টাকা দিল দিয়ে ম্যানেজ করে নিল, সিরিয়াল তার আগে করিয়ে নিল। এই যে এভাবে বাকি মুসলমানদেরকে কষ্ট দেয়, সে সম্পর্কে আমি আসছি আপনার কাছে জুনায়েদ ভাই, যেখানে আপনি আলোচনা করছিলেন।
জি, আমি বলছিলাম যে ঋণের ব্যাপারে যদি হাদিসের সারাংশ হচ্ছে যে কেউ যদি ঋণ নেয়
জি
এই নিয়তে যে সে তাকে ঋণ ফেরত দেবে না, তাহলে হাদিস শরীফে এসছে যে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিবে। তো আমি মনে করছি যে আমি তার টাকা নিয়ে নিয়েছি, এখন যদি না দেই তাহলে এটাই আমার প্রফিট, লাভ তাকে দিতে হচ্ছে না, যে টাকা বাঁচিয়ে রাখতে পারবো, কারণ ওটা তার টাকা, আমার তো আর উপার্জন করার টাকা না, আমার কষ্টের টাকা না, সেটা তার কষ্টের টাকা, সেটা নিয়ে আমি জিতে গিয়েছি, আমার লাভ হয়ে গিয়েছে। কিন্তু যার জন্য আল্লাহ তাআলার ধ্বংস নির্ধারিত, সে তো কোনোভাবেই জিততে পারে না, সে কোনোভাবেই জিততে পারে না। তো এটা আমাদেরকে ভাবা দরকার, এটা চিন্তা করা দরকার। আর আরেকটি ব্যাপার কি যে আমরা মানুষকে যে কষ্ট দিই, মানুষও কিন্তু অনেক কষ্টের সম্মুখীন হয়, আমাদের ছোট একটি কষ্টের কারণে অনেক লাঞ্ছনার সম্মুখীন হয়। যেমন আমি ঋণ নিয়েছি কারো থেকে, ঋণ নেওয়ার পর তাকে বলছি ভাইজান আমি আপনাকে শুক্রবারে দিব, শুক্রবারে দিব। এখন তার থেকে যদি কেউ পায় বা তার ঘরের কোনো একটা কাজের জন্য তার টাকা লাগছে, সবাইকে সে আশ্বাস দিয়ে রাখছে যে আমি শুক্রবারে টাকাটা পেয়ে গেলে আপনার ঋণ পরিশোধ করে দিব বা ঘরে জিনিস নিয়ে আসব। তো সে একটা পরিকল্পনা করে রাখছে, মানুষকে বলে রেখেছে
বাড়িওয়ালার ঘর ভাড়া পরিশোধ করে,
জি জি বাড়িওয়ালার ঘর ভাড়া পরিশোধ করব। এখন সে তো বলে দিয়েছে, বাস সে দিলেও কি না দিলেও কি এমন একটা ভাবে বলে সে ভাবলো যে না আমি যদি পরের বার আসলে আবার একটা টাইম দিয়ে দিব। তো পরের বার সে যখন আবার চাইতে আসলো সেই শুক্রবারে, তখন তাকে আবার একটি টাইম দিয়ে দেয়া হলো। এখন যে সে তাদের সামনে তাকে যখন জিজ্ঞাসা করা হবে, সে যে লাঞ্ছিত হবে, আমার কাছে তো আমার মর্যাদা নেই, কিন্তু সেই ব্যক্তির তো মর্যাদা তার কাছে আছে, সেই ব্যক্তির নাম তো সমাজে আছে, আর শুধু আমার একটি মিথ্যার কারণে, প্রতারণার কারণে তার নাম সমাজে নষ্ট হচ্ছে, তাকেও মানুষ, সেটা আমার ভুলের কারণে তাকে মানুষ ভুল বুঝছে,
ভুল বুঝছে।
রফিক ভাই, এখানে কিছু বিষয় অ্যাড করব।
জি,
যেমনি ভাবে বলা হয়েছে যে যারা এই যে ঋণ দিচ্ছে, তো একটা টাইম কিন্তু ফিক্সড করেছে যে অমুক সময়ের মধ্যে এটা পরিশোধ করতে হবে। তো এটাও আসছে কিতাবের মধ্যে যে যদি কেউ এক ঘন্টাও দেরি করে ফেলে তখনও তার আমলনামার মধ্যে গুনাহ লেখা হতে থাকবে। এটা সে রোজাদার অবস্থায় থাকুক বা নামাজরত অবস্থায় থাকুক না কেন,
আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক।
জি জি
মাশাআল্লাহ। যেই আলোচনাটা চলছিল সময় খুবই সংক্ষিপ্ত ইনশাআল্লাহ, সে সম্পর্কে যদি কিছু মাদানী ফুল।
আচ্ছা, যেটা আপনি আলোচ করেছিলেন যে মেহমানের যে বিষয়টা, তো আজকে এটাও কিন্তু সমাজের মধ্যে একটা ব্যাধি যে আজকে দাওয়াত দেওয়া হচ্ছে একজনকে বা একটা পরিবারের মধ্যে দেওয়া হচ্ছে দু তিনজন চারজনকে, কিন্তু সেই পরিবারের সদস্যরা কি করে আরও কয়েকজনকে অ্যাড করে নিয়ে যায় এবং তারাও কি বিনা লজ্জায় তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করছে। তো এইভাবেও আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসে পাকটি বর্ণিত আছে, বলা হয়েছে যে ব্যক্তি বিনা আমন্ত্রণে দাওয়াতে যায় সে চোর হয়ে প্রবেশ করে এবং ডাকাতি করে সে ফিরে আসে।
আল্লাহ,
এমনটা কি দেখেন আজকে আমাদের সমাজের মধ্যে কিন্তু এটা অসংখ্য জায়গার মধ্যে,
বিয়ে বাড়িতে মানে বিনা আমন্ত্রণে ঢুকে খেয়ে মানে বের হয়ে
চলে আসে, দাওয়াত দিয়েছে দু চারজনকে, গিয়েছে সেও নিজেও, ফ্রেন্ড বলছে তোমাকে দাওয়াত দিয়েছে আমিও যাব, এরকম করে সেই ফ্রেন্ডের ফ্রেন্ড আবার সে বলছে আমিও যাব, আমরা সবাই তো একই। কিন্তু এটা কিন্তু শরীয়ত পুরোটা সম্পূর্ণ নিষেধ করেছে।
দেখা যাচ্ছে যে সে 100 জনের জন্য ব্যবস্থা করেছে।
জি জি,
ফর অ্যান এক্সাম্পল,
জি জি,
ফর এক্সাম্পল 100 জনের জন্য সে ব্যবস্থা করেছে, এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকেই যদি তার সাথে দু চারজন করে নিয়ে যায়, এক ফ্যামিলিতে হয়তো একজনকেই দাওয়াত দেওয়া হলো, এইভাবে যদি 10টা ফ্যামিলি দু চারজন করে নিয়ে যায় আরও 20 জন মানুষ চলে আসবে, এখন যদি খাবার যদি শর্ট হয়ে যায় তাহলে তো সেই ব্যক্তিকে লাঞ্ছিত হতে হয়,
সেই মেজবানকে
অপমানিত হতে হয়,
কথা শুনতে হয়, হ্যাঁ হ্যাঁ অপমানিত হতে হয়। তো দেখেন এটা কিন্তু শরীয়ত সম্পূর্ণ নিষেধ করেছে যে বিনা অনুমতিতে যাওয়া এবং সেখান থেকে কিছু খাওয়া। তো এই বিষয়েও যেমন এক ব্যক্তির ঘটনা আসছে যে তার ইন্তেকালের পর কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছেন, তো সে বলেছে আল্লাহ তাআলা তো আমাকে ক্ষমা করে দিয়েছেনই কিন্তু বিনা হিসাবে না, হিসাব নিয়েছেন। যেমন সে বলল আমি একবার রোজা অবস্থায় ছিলাম, রোজা অবস্থায় থাকার পর তো ইফতারের সময়ে আমি আমার এক বন্ধুর দোকানের মধ্যে বসেছিলাম, তো সেখানে বন্ধুর দোকানে গমের শীষ থেকে একটি দানা আমি মুখে নিয়েছিলাম, কিন্তু আমার একটা স্মরণে ছিল না বা আমি তার থেকে অনুমতি নেই নাই এবং সে অনুমতিও দেয় নাই, তো আল্লাহ তাআলা এই একটি দানারও হিসাব নিয়েছিল আমার থেকে,
আল্লাহ তাআলা ক্ষমা।
তো দেখেন একটি দানার হিসাব যদি আল্লাহ তাআলা নিয়ে নেয় তো আমরা তো হাজার হাজার শত শত দানা আমরা মানুষ থেকে ইয়ে করছি, দাওয়াতে যেয়ে খাচ্ছি, অনেক সময় বিভিন্ন দোকানের মধ্যে যেমন মুড়ির দোকান থাকে বা চানাচুরের যেই দোকানগুলি থাকে ফুটপাথের মধ্যে, আমরা অনেক সময় 10 টাকার 20 টাকার মুড়ির কথা বলি, আবার সেখান থেকে নিয়ে আমরা নিজেরা কী করি খেতে থাকি, যেটা সেই ব্যক্তি কিন্তু অনুমতি দেয়নি, এরপরে কিন্তু মানুষ সেটা খাচ্ছে। তো এই বিষয়গুলি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, যেন আমার কোনো কথা দ্বারা আমার কোনো আচরণ দ্বারা যদি যেন আমার মুসলমান ভাই কষ্ট যেন না পায় সেদিকে খেয়াল রাখতে হবে।
মাশাআল্লাহ, খুব চমৎকার প্রাণবন্ত আলোচনা। যেতে যেতে একটি হাদিসে পাক মাঝে চলে দর্শক ও শ্রোতা আপনাদের জন্য, অনেক সময় জুনায়েদ ভাই এমনও দেখা যায় যে মানুষ অনেক সময় জানতে চায় যে অমুকের সাথে আমার এই রিলেশন ছিল, মানে যেটা আমরা ইলিগ্যাল রিলেশনশিপ বলি, যেটা শরীয়তের দৃষ্টিতে ইলিগ্যাল, সেটা সে করেছে, তো দেখা যাচ্ছে যে আমি প্রত্যাখ্যাত হয়েছি, আমাকে প্রত্যাখ্যান করা হয়েছে, আমাকে কষ্ট দেওয়া হয়েছে। ভাই, আপনি যে রিলেশন করেছেন সেটাই তো ইলিগ্যাল, আপনি প্রথমত ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তো আপনি অপরাধী, আপনি কেন সেই রিলেশন করতে গেলেন আর সেই রিলেশনে আপনি প্রত্যাখ্যাত হলেন, এটা বুঝতে হবে আমাদেরকে অনেক সময়। একটা হাদিসে পাক সংযোগ করছি এর সাথে, যে তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না, তাদেরকে লজ্জা দিও না এবং তাদের গোপন দোষ অনুসন্ধানে প্রবৃত্ত হইও না, কেননা যে তার মুসলিম ভাইয়ের দোষ অনুসন্ধানে নিয়োজিত হয় আল্লাহ তাআলা তার গোপন দোষ প্রকাশ করে দেন, আর যে ব্যক্তির দোষ আল্লাহ তাআলা প্রকাশ করে দেবেন তিনি তাকে অপমান করে ছাড়বেন, যদিও সে তার উটের হাওদার ভিতরে অবস্থান করে অর্থাৎ লুকিয়ে থাকে, তবুও তাকে অপমান করা হবে। পাশাপাশি আরেকটি হাদিসে পাক নিচ্ছি আমি, যে সহিহ মুসলিম শরীফের হাদিসে রয়েছে, আল্লাহ নবী এরশাদ করছেন যে যে ব্যক্তি দোজক থেকে মুক্তি ও জান্নাত লাভ করতে চায় সে যেন আল্লাহ ও আখিরাতের উপর বিশ্বাসী অবস্থায় মৃত্যুবরণ করে, অর্থাৎ ইমানদার হয়ে যেন মৃত্যুবরণ করে এবং মানুষের সঙ্গে এমন আচরণ করে যে আচরণে সে যে আচরণ সে অন্যের কাছ থেকে আশা করে, অর্থাৎ যে ব্যবহার যে আচরণ সে, আমরা তো কেউই চাই না যে কেউ আমার সাথে দুরাচার করুক, আমার সাথে খারাপ ব্যবহার করুক, কিন্তু আমরা অন্যের সাথে আচরণ করার সময় কিন্তু এই কথাটা ভুলে যাই। সেই আচরণ স্বামী স্ত্রীর মাঝেও হতে পারে, সন্তান বাবার মায়ের মাঝেও হতে পারে, ভাই বোনের মাঝেও হতে পারে। তো যখনই এই আচরণগুলো আমরা করি, সেটা হোক পরিবারে কিংবা সমাজে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এটা ভাবতে হবে যে আমি যেটা পছন্দ করি না সেটা যেন আমি অন্যের সাথে না করি, আর যা আমি পছন্দ করি সেটা আমি অন্যের সাথে যেন করি। তো কাজেই মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আজকে সময় একেবারেই শেষ পর্যায়ে, সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল, আর মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
দাও ইখলাসে মন মোরে।